You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
অনেকদিন পরে আপনাদের মাঝে আবার ফেরত চলে এলাম। আমি সুমিত, খুব ভালো লাগছে আপনাদের মাঝে ফেরত আসতে পেরে। আপনারা নিশ্চয়ই খুব ছুটির আমেজে আছেন। এই মুহূর্তে ছুটির একটা গন্ধ বাতাসে ভাসছে, যে এই সময়টা আসলে সারা পৃথিবীতে খুব ছুটির একটা আমেজ থাকে। ক্রিসমাসের ছুটি এবং সেই সাথে নিউ ইয়ার্সের ছুটি দুটোই একই সাথে পড়ে যায় এবং এটি বেশ খানিকটা বড় ছুটি। এবং অনেকেই আমরা জানি যে ব্রিসবেন অনেকখানিটাই খালি হয়ে এসছে, কারণ বাঙালিরা অনেকেই দেশের টানে, শেকড়ের টানে এবং পরিবারের টানে তারা দেশে চলে গেছেন অনেকে। এছাড়াও দেশে যদি নাও গিয়ে থাকেন সেক্ষেত্রে অনেকের অনেক ছুটি পরিকল্পনা থেকে থাকে, কোথাও ঘুরতে যাওয়ার, একসাথে মিলে পরিবারের সবাই মিলে একটুখানি সময় নিজেদের মতো করে কাটানোর জন্য, অথবা বন্ধু বান্ধব নিয়ে এখানে যাওয়া, ওখানে যাওয়া, মাছ ধরা, কোথাও যাওয়া, পিকনিকে যাওয়া, বিভিন্ন রকমের এই প্ল্যান এই সময় থেকে থাকে আমাদের। এবং আমরা জানি আপনারা সবাই সেটার জন্য উন্মুখ হয়ে আছেন। আর মাত্র কয়েকটা দিন, আমি জানি অনেকের হয়তো বা ছুটি শুরু হয়ে এসছে, কেউ যদি ছুটি না নিয়ে থাকেন সেক্ষেত্রে যে পাবলিক হলিডে সেটা মাত্র কয়েকদিন বাকি আছে। এবং এই একটি ছুটির আমেজের মধ্যে ঝরঝর একটা মন নিয়ে আমি আপনাদের মাঝে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো আছেন তো? আপনারা ভালো থাকলে কিন্তু আমার মনটা খুব ভালো লাগে। এই যে অনুষ্ঠানটি শুনছেন এটা নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই আপনাদের কাছে, তবু আপনাদেরকে বলছি এটি ব্রিসবেন বাংলা রেডিও। এই প্রতি বুধবার রাত 8:30 থেকে রাত 9:15 অবধি অনুষ্ঠান প্রচারিত হয় রেডিও 4EB 98.1 FM থেকে। এবং আমাদের সাথে আপনারা বহু বছর ধরে আছেন, এই যে সাথে আছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় বলে এসছি রেডিও 4EB বাংলা প্রোগ্রাম, ব্রিসবেন বাংলা রেডিওর বাংলা প্রোগ্রাম সাথে থাকুন এবং শুনতে থাকুন। আচ্ছা, আজকের অনুষ্ঠানটি খানিকটা ডিফারেন্ট। এই অনুষ্ঠানের জন্য, এই অনুষ্ঠানের যে সেই বড় যে সিংহভাগ যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে জনাব বাপ্পি হোসেন এবং আমাদের খুবই প্রিয় তুলিনুর আপু ওনাদের বাড়িতে। আমরা জানি, আপনারা সবাই জানেন এবং সেই সাথে আমরাও জানি যে আমরা মাত্র কয়েক সপ্তাহ আগেই বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র আয়নাবাজি আমরা একসাথে দেখেছি। এবং সেই আয়নাবাজির যে পরিচালক অমিতাভ রেজা, তিনি গেল কিছুদিন হল উনি ব্রিসবেনে এসেছিলেন। অ্যাকচুয়ালি উনি অস্ট্রেলিয়া এসেছিলেন এবং সেই সাথে উনি অস্ট্রেলিয়ার সবগুলো শহর তার পদচারণা করেছেন এবং সেই সাথে আমাদের সবার সাথে খোলামেলা কথা বলেছেন, আমাদের মতামত জানতে চেয়েছেন, আমাদের আশা এক্সপেকটেশন এবং কোথায় ডিসঅ্যাপয়েন্টমেন্টগুলো ছিল সেগুলো নিয়ে একটু খতিয়ে দেখার জন্য হয়তো উনি এসেছিলেন। এবং সেই সময় আমার একটি সুযোগ হয়েছিল, আমি আবারও ধন্যবাদ দিচ্ছি তুলিয়াপুকে এবং বাপি ভাইকে, কারণ উনাদের বাড়িতে এই উনারা হোস্ট ছিলেন এই ক্ষেত্রে এই অনুষ্ঠানটির জন্য, এবং উনার বাড়িতেই এই অমিতাভ রেজার সাথে একান্তে কিছু কথা বলার সুযোগ আমার হয়। এবং সেই কথাগুলো সেখানে আমি, এটি কোনো গতানুগতিক কোনো সাক্ষাৎকার ছিল না, এটি হচ্ছে অনেকখানিকটাই বিশ্লেষণ ধর্মী একটি কথাবার্তা, একটি আড্ডার মতো, যেখানে আমরা কথা বলেছিলাম যে উনার পছন্দ কিরকম এবং চলচ্চিত্র নিয়ে অথবা বাংলাদেশে মিডিয়া নিয়ে উনারা কি ভাবছেন বা ওনাদের সমসাময়িক যারা আছেন নির্মাতা এবং প্রযোজক কলা কুশলী যারা আছেন তাদের নিয়ে কিরকম ভাবনা বা এখনকার বাংলাদেশের যে দর্শকরা বা বিশ্বব্যাপী বাঙালি যে দর্শকরা তাদের মানে তাদের আশাটা কিরকম এক্সপেকটেশনটা কিরকম সেরকম একটা জিনিস নিয়ে। তো খুবই মজার একজন মানুষ অমিতাভ রেজা এবং ওনার সাথে যখন কথা বলবেন তখন মনেই হবে না যে আপনি অপরিচিত কোন স্ট্রেঞ্জারের সাথে হয়তো কথা বলছেন। উনি মুহূর্তের মধ্যে সবাইকে আপন করে নেন এবং খুব খোলামেলাভাবে সোজাসাপটাভাবে কোন রকমের রাগ ঢাক ছাড়াই উনি ওনার মতামতগুলো দিয়েছেন এবং আমাদের সাথে কথা বলেছেন। অনেক অজানা তথ্য তার কাছ থেকে বেরিয়ে এলো এবং অমিতাভ রেজা একজন খুবই ভালো একজন কালজয়ী একজন নির্মাতা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে আমাদের একজন গর্ব। তো সেই অনুষ্ঠানটি আজকে আপনাদের জন্য প্রচার করা হবে সেই সাক্ষাৎকারটি, সেই যে একান্তে কিছু কথাবার্তা হয়েছিল যেটাকে আমি বলে থাকি বাংলাদেশে একটি বিখ্যাত এক সময় সাক্ষাৎকার অনুষ্ঠান হতো, টক শো হতো, কি কথা তাহার শোনে, ঠিক ওই রকমই অনেকটা যে কি কথা তাহার শোনে ছিল আমার, সেগুলো সবই আপনারা শুনবেন এখন। তো চলুন শ্রোতা বন্ধুরা আপনারা আপনাদেরকে নিয়ে যাই সেই ধারণকৃত অনুষ্ঠানটি শোনার জন্য। আপনারা সাথে থাকুন, শুনতে থাকুন এবং অনুষ্ঠানটি উপভোগ করতে থাকুন। ধন্যবাদ।
শুভ সন্ধ্যা শ্রোতা মন্ডলী, আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত টিভি নির্মাতা এবং এই সময়কার একজন জনপ্রিয় চলচ্চিত্রকার। তার নির্মিত টিভি বিজ্ঞাপনগুলো এবং নাটকগুলো আমাদের হৃদয় ছুঁয়ে আছে। তার প্রথম পরিচালিত চলচ্চিত্র বাংলাদেশ সহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে এবং সেই চলচ্চিত্র আমরা বৃহত্তর ব্রিসবেনবাসী মাত্র কয়েক সপ্তাহ আগে একসাথে মিলে উপভোগ করেছি প্রেক্ষাগৃহে। হ্যাঁ শ্রোতা মন্ডলী, চলচ্চিত্রটির নাম আয়নাবাজি এবং আমার সাথে রয়েছেন অমিতাভ রেজা চৌধুরী। অমিতাভ ভাইয়া স্বাগতম। কেমন আছেন আপনি?
জি ভালো।
ব্রিসবেনে কি এবারই প্রথম এলেন?
অস্ট্রেলিয়ায় এবারই প্রথম।
আচ্ছা,
এবং ব্রিসবেনে তো প্রথম অবশ্যই।
ব্রিসবেনে আসার আগে কোথাও কি হয়ে এসছেন?
ব্রিসবেনে আসার আগে প্রথমে নামলাম সিডনিতে, ওখানে 3 আর 4 তারিখ দুইটা শো ছিল, সেই শো দুটো অ্যাটেন্ড করেছিলাম, খুব দর্শক আসছে, দর্শকদের উৎসাহ দেখেছি। তারপরে গেলাম মেলবোর্নে, মেলবোর্নে একটা শো ছিল, মেলবোর্নের শোটা শেষ করে এখন ব্রিসবেনে আসলাম।
তো আপনার বেশ খানিকটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া বেশ বড় একটি দেশ এবং সেই সাথে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, বেশ খানিকটা আবহাওয়া চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন।
আমি ঢাকা থেকে বেরিয়েছি 11 তারিখ।
আচ্ছা,
প্রথমে গিয়েছি জার্মানি ম্যানহামে,
আচ্ছা,
হেডেলবার্গে, তারপরে ওখানে শো ছিল ফেস্টিভ্যালে, ম্যানহাম হেডেলবার্গ ফিল্ম ফেস্টিভ্যাল, সেখান থেকে গিয়েছি প্যারিসে, সেখানে শো ছিল, প্যারিস থেকে গিয়েছি সান ফ্রান্সিসকোতে, ওখানে শো ছিল, সান ফ্রান্সিসকো থেকে স্যাক্রামেন্টো, স্যাক্রামেন্টো থেকে আবার সান ফ্রান্সিসকো, তারপরে আসছি বোম্বেতে, বোম্বে থেকে গোয়াতে, গোয়া ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে ছিল, সেখান থেকে ঢাকায় একদিন থেকে সিডনি 20 দিনে।
লং, ইটস এ রিয়েলি লং ট্রিপ আই উইল সে দ্যাট। তো আপনার এই যে ভৌগোলিক পরিবর্তনটা হচ্ছে সেটার সাথে আপনি কত মানে অ্যাডাপ্টিভ, মানে কোন রকমের কোন
আমার আবার একটা ব্যাপার আছে কি আমি খুব অ্যাডাপ্টেবল ফর এনিথিং, আমি আসলে মানসিকভাবে প্রস্তুত হইতে পারি যে কোনো কিছুতে। তো এই কারণে আমার অসুবিধা হয় না, মানে সবাই বলেছিল আমি যখন হিমালয়ে উঠেছিলাম 8 দিন ট্র্যাক করে এবং সবাই বলেছিল যে আমি ওখানে পারবো কিনা থাকতে, কিন্তু সেখানেও আমি আসলে 7-6 দিন ট্র্যাক করে যে আই হ্যাভ রিচড 16,000 ফিট উপরে হেঁটে এবং সেটাও আমি অ্যাডাপ্ট করতে পেরেছি। সো আই ক্যান, মানে আমি আসলে অ্যাডাপ্ট করতে পারি। আমি মাঝে যখন শুটিং করেছি তখন আমি পুরান ঢাকায় বাসা ভাড়া করে 2 মাস থেকেছি।
চমৎকার, অসাধারণ একটি গুণ, মানে এটা
গুণ না, এটা আসলে জাস্ট আমার মনে হয় যেটা যে কেউ পক্ষে সম্ভব, ইট হ্যাভ এ মাইন্ড, হ্যাভ টু মাইন্ডসেটটা ওইভাবে তৈরি করতে হয় যে আমি আসলে এইভাবে পারবো। সো দ্যাটস অল, এটা ডিফিকাল্ট টাস্ক, এটা কোনো আই ডোন্ট থিঙ্ক ইটস এনিওয়ান, ইটস এ কোয়ালিটি, ইটস জাস্ট আ উইশ হবে।
চমৎকার একটা কথা শুনলাম শ্রোতা বন্ধুরা, যে কথাটি বললেন যে এটি হচ্ছে আসলে একটি উইশ এবং একটি ইচ্ছা, এবং ইচ্ছা করলে মানুষ যে কোনো কিছুই অ্যাচিভ করতে পারে, অর্জন করতে পারে। তো আয়নাবাজি, এখন আয়নাবাজি আমরা দেখেছি এবং এটি সত্যি কথা আমি পার্সোনালি আমি আপনাকে অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছি, বিকজ ইট ওয়াজ এ মাইন্ড ব্লোয়িং অ্যান্ড ফ্যান্টাস্টিক মুভি, অত্যন্ত ভালো একটি চমৎকার একটি সিনেমা আমরা দেখেছি, খুব ভালো লাগছিল এবং খুবই গর্বিত লাগছিল অ্যাকচুয়ালি সেদিন, কারণ আমরা সবাই মিলে একসাথে দেখছিলাম, খুব ভালো লাগছিল যে অস্ট্রেলিয়ান একটি প্রেক্ষাগৃহে আমরা একসাথে বসে এতগুলো বাঙালি আমরা একটি বিশ্বমানের সত্যিকারের চমৎকার ঘটনা ঘটনাবহুল এবং যেটার একটি সলিড একটি বেজ আছে এরকম একটি আমরা মুভি দেখছিলাম, দারুণ লাগছিল, চমৎকার, এবং আপনাকে অত্যন্ত ধন্যবাদ সেজন্য।
ধন্যবাদ আপনাকে।
যেটা বলছি যে আপনি এই চলচ্চিত্রকার হিসেবে আবির্ভূত হলেন, মানে অ্যাকচুয়ালি প্রথম আপনার চলচ্চিত্র পরিচালনা হলো এবার, তো তার আগেও কিন্তু আপনার আপনি যথেষ্ট পরিচিত এবং আপনার কাজ আমরা দেখেছি, যেটা আমাদেরকে যেটা আমি বললাম যে হৃদয় ছুড়ে যায় এবং কোন কোন ক্ষেত্রে আমাদের ইমোশনগুলোকে অসম্ভবভাবে নাড়া দিয়েছে। তো আমার যেটা মানে প্রশ্ন যেটি জাগে এবং আমার ধারণা শ্রোতা বন্ধুদের সবারই প্রশ্নটা জাগবে যে বাংলাদেশের বিজ্ঞাপনে কাহিনী ভিত্তিক বিজ্ঞাপনের হয়তো মানে অগ্রণী ভূমিকায় পায়োনিয়ার ভূমিকায় আপনি ছিলেন এবং একটি একটি আমার ধারণা একটি ইডি হয়েছিল, আমি তখন যথেষ্ট আর একটু কম বয়স্ক সে সময়, এবং সে সময় ল্যাব এইড কারি হসপিটালের বিজ্ঞাপনটি আমার ধারণা এখন ভয় মনে, এটি একটি অসাধারণ অসাধারণ একটি বিজ্ঞাপন চিত্র ছিল এবং বিজ্ঞাপন বিজ্ঞাপনের যে ধারা বিজ্ঞাপনের যে কনসেপশন সেটা কিন্তু অনেকখানি চেঞ্জ করেছে। এর এইখানে কোশ্চেনটা আসে যে আপনার আপনার মাথায় এই আইডিয়াটা কিভাবে এলো? যে
এটাই হচ্ছে আসলে ভুল ধারণা, সেটা হচ্ছে যে ইটস এ কোলাবোরেটিভ ওয়ার্ক। আসলে এই যে মানে বিজ্ঞাপন বলি সিনেমা বলি, বেসিক্যালি বিজ্ঞাপনটা বেসিক্যালি সিনেমাটা তো বলা যায় একটু পার্সোনাল ইয়ে থাকে, কিন্তু বিজ্ঞাপনটা বেসিক্যালি কোলাবোরেটিভ ওয়ার্ক। যেমন এই আইডিয়াস গুলা এটা বুঝতে হবে সেই সময় যে সময় আমরা বিজ্ঞাপন মানুষ শুরু করি 2001 সালে, সেই সময় ঢাকা শহরের কিছু ব্রিলিয়ান্ট ছেলেপেলে বিজ্ঞাপন নির্মাণ বা বিজ্ঞাপন সংস্থা বা বিজ্ঞাপন জগৎ বা এইগুলাতে কাজ করত। তো তার মধ্যে ল্যাব এইড এর আইডিয়াটা ছিল শাওনের, রসুল আহমদ শাওনের, যার আসলে আপনাদের এই সিনেমাটারও মূল গল্পটা তার। সো তখন শাওনের আইডিয়া ছিল এটা। তারপরে আমি যত বিজ্ঞাপন করেছি সেটা কোনো না কোনো ভাবে ঢাকা শহরের শ্রেষ্ঠ কিছু আমি মনে করি ব্রিলিয়ান্ট কিছু ক্রিয়েটিভ ডিরেক্টরের আইডিয়া, সেটা হচ্ছে একটা শাওনের আইডিয়া। রাজীবের করেছিল দিন বদলের বিজ্ঞাপন, তারপরে আসিফ ভাইয়ের কিছু কাজ ছিল কঙ্কা টিভি, তৌফিক নামে আমাদের এখন কাজ করতেছে অ্যাড কম ক্রিয়েটিভ ডিরেক্টর, সো এরকম কিছু ব্রিলিয়ান্ট ক্রিয়েটিভ ডিরেক্টর আমাদের দেশে ওই সময়ে কাজ করত, যাদের ফলে বিজ্ঞাপনের চেহারাটা হালতে পাল্টে গেছে। আমি শুধু নির্মাণ করেছি, আমার যদি অবদান থাকে কিছু তাহলে সেটাই যে ওদের এই আইডিয়াগুলাকে আমি যখন কাজ করতে গেছি তখন আমি আই ট্রাই টু মেক ইট ইন এ ভেরি সিনেমেটিক স্টোরি টেলিং ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে। আমার কাজ ছিল ফিল্ম চলচ্চিত্রায়ন বা দৃশ্যায়ন করা, কিন্তু আইডিয়া কিন্তু কাম ফ্রম আইডিয়া পার্সন, চলচ্চিত্রকারের বিজ্ঞাপন চিত্রে চলচ্চিত্রকার অ্যাড ফিল্ম মেকাররা আইডিয়া জেনারেট করে না। সো আমি মনে করি যে বাংলাদেশের যারা আইডিয়া বা ক্রিয়েটিভ ডিরেক্টররা যারা কাজ করত তারা অনেক দুর্দান্ত কিছু কাজ করছিল ওই সময়, এখন আমি জানি না কিন্তু তখন আসলে তারা খুব ভালো কাজ করত।
তাহলে এই যে বিজ্ঞাপনে যেমন একটি স্টোরিলাইন আসছে খুব ছোট সময়ের মধ্যে সীমিত সময়ে, একটি বিজ্ঞাপন এক মিনিটের বেশি করা বেশ খানিকটা কঠিন কারণ স্লটের ব্যাপার আছে, এবং সেখানে অতটুকু সময়ের মধ্যে যে একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডেবল একটা সলিড কাহিনী দেখানো হচ্ছে এটা কিন্তু একটা ব্রিলিয়ান্ট আইডিয়া। এবং তাহলে যেটা একটা আশার ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশে যে ক্রিয়েটিভ ডিরেক্টররা যারা আছেন তারা নতুন নতুন গল্প মৌলিকত্ব ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই
সেই সময় তারা ডেফিনেটলি করেছিল, কিন্তু এখন তারা সবাই মালিক হয়ে গেছে বিজ্ঞাপনের জগতের। তো এখন যারা নতুন যারা আসছে তাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত আমরা ওই রকম স্পার্কিং ক্রিয়েটিভ আইডিয়া পাচ্ছি না আসলে, কিন্তু আমার মনে হয় সেটার কারণ হতে পারে ইভেন 80-এর দশকে 90-এর দশকে আমরা যারা পড়াশোনা করেছি ইউনিভার্সিটি বলি স্কুলে বলি, আমাদের যে বেস ছিল পড়াশোনার আমাদের সিস্টেম এডুকেশন সিস্টেম বেসিক্যালি আমার মনে হয় যে 90-এর দশকের থেকে একটু ডেটোরেট করেছে আমার মনে হয়। এর ফলে যেটা হচ্ছে যে রিক্রুটেড নতুন ছেলেপেলেরা আসতেছে তাদের সাথে বাংলা গল্প বাংলাদেশের গল্পের সাথে তাদের কানেকশন অনেকটাই লুজ করেছে, এর ফলে উই ডোন্ট নট সিইং রিয়েল স্টোরি। কারণ বিদেশি গল্প বা যখন আমরা আপনার ইংরেজি মাধ্যমে পড়বেন ইংরেজি মিডিয়ামে পড়বেন, তারপরে যখন বাংলাদেশের মান ডেমোগ্রাফিতে বাংলাদেশের মানুষের কাছে গল্প কানেক্ট করতে যাবেন এটাকে তো আপনি খুঁজে পাবেন না, বিকজ আপনি ছোটবেলায় তো ওয়ালিউল্লাহ পড়েন নাই, আপনি ছোটবেলায় তো রবীন্দ্রনাথ নজরুলের কথা বাদই দিলাম, আপনি ছোটবেলায় তো বন্দে আলমিয়ার কবিতা পড়েন নাই, আপনি তো আসলে জীবনানন্দ দাস পড়েন নাই, জসীমউদ্দিন পড়েন নাই, আপনি তো আমাদের শামসুর রহমান পড়েন নাই, আপনি আমাদের জহির রায়নের গল্প পড়েন নাই, আপনি আমাদের মানে এনিওয়ান আই গিভ নেমস আকতারুন্নিলিয়া স্যারের গল্প পড়েন নাই। সো আপনার যদি এগুলো না পড়া থাকে তারপরে যখন আপনি এদেশের গল্প বলতে যাবেন সাহিত্যের জায়গার থেকে আপনি তো গল্প বলতে পারবেন না, আপনি তো আপনি জানেন না, আপনি পড়ছেন বা আপনি ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা দেখা যায় তারা আমেরিকান সিরিজ দেখে বড় হয়, এখন ওই সিরিজের ওই ডেমোগ্রাফি ওই সাইকোলজিক্যাল স্টোরি টেলিং যখন আমাদের দেশে মানুষের সাথে বলতে হবে সেটা সব কানেক্ট করতে পারবে না, শুধু এইমাত্র এই কারণেই আমাদের গল্প কাজ করে।
চমৎকার একটি কথা শুনলাম। এই বিজ্ঞাপন নিয়ে আরেকটি জাস্ট কোয়েশ্চেন আমার কাছে আছে, সেটা হচ্ছে এটা আমার অনেকখানি একটা পার্সোনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন আমরা দেখেছিলাম অপেক্ষা, অপেক্ষা নামে একটি বিজ্ঞাপন ছিল, যেখানে একটি মেয়ে, একটি গ্রামের মেয়ে তার হাজবেন্ড স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে এবং একদম লাস্টে দেখা যায় যে
নেটওয়ার্ক
বিটিএস আছে অনেকগুলো। এই চলচ্চিত্র এই বিজ্ঞাপনটি কিন্তু আবার বেশ খানিকটা ভিন্ন মাত্রা ছিল, কারণ এখানে কোন রকমের ডায়লগ ছিল না বা কিছু ছিল না, পুরোটাই ভিজুয়াল করা ছিল। এবং সিনেমাটোগ্রাফি বা টেকনিক্যাল স্পেক্ট আমি যদি যে নাও ধরে থাকি, ওইটুকুর মধ্যে বাংলাদেশের প্রকৃতিকে তুলে ধরা, বাংলাদেশের মনটাকে বের করে নিয়ে আসে, মানুষের মনের যে ফিলিংস গুলোকে বের করে নিয়ে আসা, এটাও কিন্তু বেশ খানিকটা ডিফারেন্ট ছিল।
বেসিক্যালি আমি তো বললাম এগুলো সবই তো আমি তো একা করিনি, এগুলো তো টিম ওয়ার্ক করেছে, কিন্তু আবার বলতে পারি যেটা সব অ্যাবসলিউটলি আমার কৃতিত্ব না একভাবে, এটা আসলে হোয়াট ব্যাকগ্রাউন্ড ইউ আসলে ফলো। আমি আসলে যখন ওই বিজ্ঞাপনটা করেছি আমরা প্রচুর পরিমাণে জীবনানন্দ দাস করছি, আমি আর আমার ক্যামেরাম্যান জীবনানন্দ দাস
করতাম,
আমরা প্রচুর জীবনানন্দ দাস করতাম, কারণ আমরা শুটিং করেছি দিনাজপুরে, নাটোরে, আমরা জীবনানন্দ দাস করতাম, শুধু বসে বসে জীবনানন্দ দাস করতাম। আর আমাদের বেসিক ইয়েটা ছিল, ভিজুয়াল রেফারেন্স ছিল তিতা শ্রেডি নদীর নাম, ঋত্বিক কুমার ঘটক। আপনি দেখবেন ওই নৌকা শর্টার গুলো, এটা তিতা ঋত্বিক কুমার ঘটক আমার 36 বছর আগে নিয়ে গেছেন। সো উই অ্যাকচুয়ালি ফলো আমাদের পাস্ট, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, সেটা সেইটাকে রিপ্রেজেন্ট করেছি, দ্যাটস অল। সো এটাই হচ্ছে আমার কথা যে ইউ হ্যাভ টু, ইউ ক্যানট মেক সামথিং ইউনিক, ইটস ইজ নট পসিবল, ইউ হ্যাভ টু ফলো হোয়াট ইউ হ্যাভ ডান। এটাকে আমরা বলি আনকনশিয়াস, কালেকটিভ আনকনশিয়াস। আপনার শত বছরে আপনাদের, আমার এই মাটিতে যারা যারা গল্প বলে গেছে তাদেরই একটা নতুন রিপ্রেজেন্টেশন আমরা করি। আবু হেনা মোস্তফা কামালের একটা সুন্দর কথা আছে, শিল্প মানেই নকল নয় কি,
চমৎকার। শ্রোতা মন্ডলী, আমরা শুনছি অমিতাভ রেজার একটি সাক্ষাৎকার, তার সাথে আড্ডা হচ্ছে। আমরা আবার ফেরত আসবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, সাথে থাকুন, শুনতে থাকুন।
My name is Tawilili Malifa. On behalf of the Samon Group, we wish you all the very best for Christmas and Happy New Year.
আমি স্বাগতা, রেডিও 4EB 98.1 FM, ব্রিসবেন বাংলা রেডিও, বাংলাদেশি গ্রুপ, wishing you a very happy new year and a merry Christmas.
Hi, my name is Esat Tolak from the Turkish program. Hepinize hayırlı tatiller ve 2017 diliyorum. I wish you all a happy holidays and a prosperous 2017.
থাউজেন্ড অফ ফিল্মমেকার্স যারা আসলে অনেক ছবি ভালো বানিয়েছে, কিন্তু এদের সবার থেকে শ্রেষ্ঠ একজন সেটা ঘটক।
প্রতিটা পরিচালকের অনেক সময় থাকে যে কোন একজন পার্টিকুলার অভিনেতার সাথে যদি কাজ করা যেত, কোন প্রয়াত অভিনেতা কি আপনার
এরকম? One of the greatest actor ever produced in this world. He's the best actor in this world, আমার চোখে. মানে হি ক্যান কম্পেয়ার উইথ তোশিরা মুফুনে, রবার্ট ডি নিরো, আল পাচিনো, নাসিরুদ্দিন শাহ, এনি ওয়ান. হি ইজ দ্য বেস্ট অ্যাক্টর এভার প্রডিউসড আমাদের এই তল্লাটে.
আর প্রয়াত কোন অভিনেত্রী কি রয়েছেন?
শাবানা, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স এবং ওয়ান অফ দ্য ডেডিকেটেড অ্যাক্টার্স. শাবানা পা ব্রিলিয়ান্ট অ্যাক্টার্স, ববিতা আপা ব্রিলিয়ান্ট অ্যাক্টার্স এবং দে আর অল ম্যাক্সিমাম মানে ব্রিলিয়ান্ট অ্যাক্টার্স.
বাংলাদেশের বর্তমান আমি যদি বলি যে আপনি আপনি ফিল্ম ডিরেকশনে এসেছেন এবং ফিল্ম প্রোডাকশনের সাথে বেশ ভালো মতো ভালো রকম ভাবে জড়িত এখন আপনি, আপনার কাছে কেমন মনে হয় যে ভবিষ্যৎটা কতখানি?
ব্রিলিয়ান্ট, অনেক নতুন ছেলেপেলে আসতেছে যারা ভেরি ব্রিলিয়ান্টলি ছবি বানানোটা সহজ হয়ে গেছে, তো ইটস লাইক এ ডিজিটাল ফরম্যাট অ্যান্ড এনি ওয়ান ক্যান শুট অ্যান্ড সাত যে ছবিটা বানাইছে লাইভ ফ্রম ঢাকা 9 লাখ টাকা বানাইছে, সো ইটস এনি ওয়ান ক্যান মেক ফিল্মস অ্যান্ড কাম আউট অফ স্টোরিজ. ইটস ইট হ্যাজ এ বাংলাদেশ এজ এ পটেনশিয়াল অফ গুড সিনেমা, বিকজ বাংলাদেশ তো অনেক ঝামেলার দেশ, তো অনেক গল্প ওখানে, অনেক লড়াই করা মানুষ, তো লাইফ ইজ নট সো সিম্পল দেয়ার, লাইফ ইজ এ স্ট্রাগল. লাইফের মধ্যে সকালে উঠে কাজ করতে যাবো, বিকালে চলে আসবো, বাজপেয়ী আমার প্রবাসী বাংলাদেশি যাদের দেখি জীবন, তাদের জীবন অনেক অনেক স্মুথ, অনেক স্ট্রাকচার্ড, অনেক বিউটিফুল, অনেক আরাম. সো এখান থেকে জন্য স্টোরি কম বেরোয়, স্টোরি ইজ ইন দ্য পটেনশিয়াল গোল্ড মাইন হচ্ছে বাংলাদেশ, যেখানে প্রচুর গল্প আছে, প্রচুর হাসি আছে, প্রচুর কান্না আছে. এটা ডায়ালেক্টিস অফ লাইফ, আপনার জীবনে অনেক কান্না থাকলে অনেক হাসি থাকে, আপনার জীবনে কোনো কিছু না থাকলে কোনো কিছু থাকবে না।
এটা এটা আমিও আমি আপনার সাথে একমত, কারণ আমি যখন এখানে আসলাম আমাকে যখন দেশ থেকে যখন জিজ্ঞেস করা হতো যে কেমন চলছে সবকিছু, কি হলো আজকে, তো এখানে আসলে তেমন কিছু বলেনি, কারণ লাইফটা এখানে বেশ খানিকটাই গোছানো এবং আমি বলবো যে বেশ খানিকটা মানে
বাচ্চাদের জন্য অনেক ভালো, মেবি দ্য বেটার ফিউচার দে উইল গেট, দ্যাটস ট্রু, বাট বাংলাদেশে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বের হওয়ার পর মনে হয় জাস্ট বোধ হয় কিছু একটা ঘটনা
কিছু একটা ঘটনা ঘটবে, হয়তো অ্যাক্সিডেন্ট হবে,
এটা সত্যি মোর এক্সাইটিং ইন আওয়ার লাইফ।
আয়নাবাজির কোন কি ভবিষ্যৎ কোনো সিকুয়েল কি বের হবে?
দিস কোশ্চেন ইজ কামিং আউট ফ্রম এভরিওয়্যার। আমার তো মাথায় কোনো প্ল্যান নাই, মেবি হতে পারে,
কারণ আমরা যখন ওখানে উপভোগ করছিলাম আমাদের মনে হচ্ছিল মেবি হয়তো বা এখানে দেয়া
যায়, এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই, বাট মাইট কাম।
আচ্ছা, হাফ স্টপ ডাউন প্রোডাকশন হাউস এবং এখান থেকে 12টি টেলিভিশন ফিল্ম অলরেডি প্রোডিউস হয়েছে, হাফ স্টপ ডাউন নিয়ে আপনার আশা এবং স্বপ্ন কিরকম?
সেটা দিয়ে তো শুরু করেছিলাম প্রথমে, ইটস এ কোম্পানি যেটা আফটার ডাউন প্রোডিউসার আমাদের এখানে আমার হাজবেন্ডার্স আর ওয়ান অফ দ্য প্রোডিউসার এন্ড আসাদুজ্জামান সকাল এজ কো প্রোডিউসার আছে। এছাড়াও আফটার ডাউনে দেয়ার আর মেনি প্রোডিউসার ডিরেক্টর আর ওয়ার্কিং, এখন দ্য নিউ প্রোডিউসার জাকির রশিদ নিউ প্রোডিউসার এন্ড ওয়ান অফ দ্য প্রোডিউসার নন প্রোডিউসার কাজ করছে, এরা সবাই। And then we have a couple of directors, Tanvir, Masfaud Jaman Bipul, and Eda Shabai, director Akash Kutch. So it's a production hub. We make film, advertising film, documentary, audiovisual productions, and cinema. So it's a production company who make audiovisual production.
আচ্ছা, ডকুমেন্টারির কথাটা যেহেতু এলো, এটা অ্যাকচুয়ালি বেশ হঠাৎ করে মাথার মধ্যে কোয়েশ্চনটা এলো, ডকুমেন্টারি নিয়ে কি আপনার কোন রকমের কোন ইন্টারেস্ট?
আমার পার্সোনাল ইচ্ছা নেই, বাট মাই কোম্পানি উইল অলওয়েজ প্রোডিউস ডকুমেন্টারি, বিকজ আমরা কিছুদিন আগে ওমেন ব্যালেন্স এগেনস্ট ওমেনদের উপর একটা ডকুমেন্টারি মাত্র শুট করলো, আমাদের একটা ছেলে টুম্পা সেভেনা টুম্পা ব্রিলিয়ান্টলি শুট করছে, ব্রিলিয়ান্ট ডিরেক্টর অ্যান্ড ক্যামেরা করছে তানভীর। উই মেড জাস্ট আমি আসার পরে একটা ছোট্ট শর্ট ফিল্ম শর্ট ডকুমেন্টারি করলো অ্যাবাউট ওয়েলফেয়ার, আমাদের যে তাজরা যে চলে যাচ্ছে তাদের নিয়ে। So we are always producing small, small documentary, corporate documentaries. So that's interesting to work
on. এই বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের যুগ আমরা বলে থাকি, এখন পৃথিবী অনেক খানিকটাই ছোট কমিউনিকেশনের জন্য, তো এই যুগে বাংলাদেশে ফিল্ম মেকিং বা এনি সর্ট অফ ফাইন আর্টস এর জন্য কি কি ধরনের ব্যারিয়ার আমরা এখনো ফেস করে যাচ্ছি টেকনিক্যালি?
See, one thing is not important for me is the technology. It's an overrated thing. It doesn't important. It doesn't matter what technology you use. Important is a story. Important is a content. What do you want to say? So main problem is that we have to get stuck in the middle of the world. We have to get stuck in the middle of the world. That's our problem. So we need to look at ourselves. We need to look at our amader mati, amader golpo, amader mamishingitika, amader ঐতিহ্য, ওইটার দিকে তাকাতে হবে, ওইটা পড়াশোনা করতে হবে, ওইটা স্টাডি করতে হবে। দ্যাটস অনলি ব্যারিয়ার। উই ডোন্ট নিড টু সি অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইউরোপ, হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইউনাইটেড স্টেটস, হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইন্ডিয়া, ইট ইজ নট এট অল ইম্পর্টেন্ট। এই মাটির অনেক গল্প আছে, এই মাটির অনেক ইতিহাস আছে। উই হ্যাভ টু লুক এট আওয়ার সেলফ, হ্যাভ টু টেল আওয়ার স্টোরিজ, দ্যাটস অনলি থিং। অ্যান্ড মেকিং দিস থিংস ইজ সিম্পল, বাট আমরা তো দরকার নেই যে আমাদের আবাতারের মতো থ্রি ডি ছবি বানানো, উই ডোন্ট, উই নট, উই ক্যানট অ্যাফোর্ড ইট, ইট ইজ নট ইম্পর্টেন্ট এট অল, ইটস আ টেকনোলজিক্যাল গিমিক। So it's not important, very important. It's amader golpo bolbo amra basher konchite chhori banabo, doesn't matter, it's mane it doesn't matter, we have to tell our stories. Prithibi jure mone oikhane ei bhabe shoot kora hoyeche bole amader ota lagbe, it doesn't matter.
একই সাথে বিশ্বায়ন গ্লোবালাইজেশন যে হচ্ছে, বিশ্বায়ন কমিউনিকেশন ইম্প্রুভমেন্ট করে যাচ্ছে, এইখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ডিজিটাল ডোমেইন, অর্থাৎ যেমন এখন মিউজিক প্রোডাকশন হচ্ছে এবং সেটা ডিজিটাল ডোমেইনে রিলিজ হচ্ছে, হয়তো বা আমরা সে আগের মতো সিডি কিনছি না, কিন্তু আমরা লিগালি হয়তো স্পটিফাই এন্ড আদার যে অ্যাপস গুলো আছে এগুলো ইউজ করে আমরা লিগালি মিউজিক শুনছি। একইভাবে অনেক অনেক ফিল্মও কিন্তু আজকাল হয়তো ডিজিটাল
নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে, অনেক ছবি
নেটফ্লিক্সে হচ্ছে, ইউটিউবে হতে পারে,
ইউটিউবে হচ্ছে।
তো এইটার ব্যাপারে
এটা বাংলাদেশে এখনো পর্যন্ত মনিটাইজিং ঠিক নেই, উই ক্যানট মনিটাইজ ইট প্রপারলি, সো এটা আস্তে আস্তে চ্যানেলাইজ হচ্ছে। সো আমরা যেমন রবিতে আমাদের তিন একদিনের জন্য দুই দিনের জন্য ছবিটা উঠাইছিলাম, এক রাতের মধ্যে আপনার পাইরেসি হয়ে এটা গন্ডগোল হয়ে গেছে, পুরো ছবি উড়ে গেছে। এক রাতের মধ্যে এক ঘন্টার তিন ঘন্টার ছবিটা মোটামুটি সেফলি ছিল আর কি, ওই সময় নামায় ফেলাইছে ছবি, নামও এটা পাইরেটেড করে। কিন্তু বাংলাদেশের মানসিকতা এরকম না, বাংলাদেশে খোলা বাজারে সমস্ত পাইরেট ডিভিডি বিক্রি হয়, আমাদেরকে কিছু বলে না। সো দ্য সিস্টেম ইজ নট রাইট, সিস্টেমে অনেক গন্ডগোল আছে আমাদের দেশে এখন। বিউটি প্ল্যাটফর্ম মাইট নট ওয়ার্ক এই মুহূর্তে, বাট ইট উইল ফিউচারে ডেফিনেটলি ওয়ার্ক করবে।
আচ্ছা, মানে এটা ব্যাপারে ইন্টারেস্ট বা
আই ডোন্ট নেসেসারি ছবি শুধুমাত্র সিনেমা হলে দেখানো হবে, ইট ক্যান বি ভিউড এনিওয়্যার, ইট ক্যান বি ভিউড ইন ইয়ার ফোন, ইট ক্যান বি ভিউড ইন ইয়ার টিভি, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। মানে সিনেমা ইট ডাজন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু গো টু দ্য সিনেমা হল, বিকজ দুনিয়া পাল্টাচ্ছে। এই ক্লাসিক আদি আদি মাত্রার থেকে লাভ নেই, মানে ইট ক্যান মেক ইউর ওন হোম থিয়েটার ইন ইউর ওন হাউস, দ্যাটস ফাইন, এনজয় দ্য সিনেমা, টেলিং স্টোরি। সো আমি অনেক সময় স্কুলে বসে আমি ফোনে দেখি, স্কুল বা নেটফ্লিক্স এর আমি ছবি দেখি না, ফোনের মধ্যে দেখতে পারি। সো ইট ডাজন্ট ম্যাটার আসলে কোথায় দেখানো হচ্ছে, বাট বাংলাদেশে এখনো পর্যন্ত এটা চ্যানেলাইজ হয়নি। মানে সবকিছু তো নতুন গড়ে উঠতেছে, সময় লাগবে, কিন্তু একসময় তো হয়ে যাবে, খুব ফাস্ট হয়ে যাবে। আর বাংলাদেশ খুব অ্যাডাপ্টেবিলিটি খুব ফাস্ট, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলি, আমরা যেমন তাড়াতাড়ি নকল করতে পারি, তাড়াতাড়ি নতুন কিছু করতেও পারি। সো উই ক্যান ডু দিস।
চমৎকার, ভেরি ছোট তিনটা কোয়েশ্চেন, খুবই ছোট তিনটা কোয়েশ্চেন। প্রিয় রং, প্রিয় গান, প্রিয় বই?
প্রিয় রং ব্ল্যাক, আর প্রিয় গান শত শত গান, মানে তারপরে একটা গানই জন লেননের, আমাদের দ্যাটস বিখ্যাত ইমাজিন, দ্যাটস অলওয়েজ সবচেয়ে প্রিয় গান। অ্যান্ড প্রিয় বই, এটা তো শেষ নাই, তারপর একটা বই তুললে মহাভারত।
মহাভারত চমৎকার, চমৎকার সিলেকশন, আমি অবশ্যই বলবো এটা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমাদের ব্রিসবেনবাসী আমরা যারা আছি বা আমাদের ফিউচার জেনারেশন যারা আছে তাদের প্রতি আপনি কিছু যদি বলেন এবং অন্তর থেকে যদি কিছু বলতে চান।
মানে আমি বলবো যে when you decide to জাতিগত ভাবে ইউ আর এভরিওয়ান বাঙালি, and definitely in future your son or parpola bachchara, they will be a different person, and they are not Bangladeshi Bangali, they are Australian Bangali. So that's fine, you mix with Australian culture and keep your culture practice it only. Khub jor jabosti kore culture practice kore asle labh hobe na, culture nodir moto, sanskriti nodir moto. Sanskritir ortho hocche sanskruti, to cook. সংস্কৃতি বাংলা হচ্ছে টু কুক, হাউ টু কুক, আপনি কিভাবে রান্না করবেন, কিভাবে খাবেন, এটার উপরে আপনার সংস্কৃতি তৈরি হবে। সো আপনি অস্ট্রেলিয়াতে বসে ডেফিনেটলি কুটা মাছ ভাবতেছেন না, সো ইউ হ্যাভ এ ডিফারেন্ট কালচার, সো ইউর কালচার উইল বি ডিফারেন্ট, সো দ্যাটস ফাইন। মানে এটা নিয়ে কোনো আপত্তি বা এটা নিয়ে কোনো দুঃখের কিছু নাই, মানে আমাদের কালচার সংস্কৃতি ঐতিহ্য চলে গেল। ইউর সান, আপনাদের ছেলেমেয়েরা নতুন একটা সংস্কৃতি উদ্ভাবন হবে, সেটা মনে হয় বাঙালি অজি কালচার তৈরি করবে একটা, দ্যাট শুড বি দেয়ার কালচার। তারা ইংরেজিতে কথা বলবে, কিন্তু তারা মনের কোথায় কোন এক ছেলে গিয়ে বাংলাদেশের কথা বলবে, ইট ডাজন্ট ম্যাটার, বা ওটা বলতে পারবে, মানে এটা দুঃখের কিছু নাই। ইউ চুজ, ইউর আ চয়েস, মানে ইট ইজ দ্যাট ইউ হ্যাভ, যেমন NRI যদি আমরা বলি, লন্ডনে যারা ইন্ডিয়ানরা আছে তারা দে হ্যাভ আ কমিউনিটি বেস, তাদের একটা কালচার আছে। NRI এর কালচার এবং ভারতবর্ষের কালচার যদি আপনি এক বলেন, আসলে এক না, ভারতবর্ষটা অদ্ভুত কালচার এবং NRI যারা থাকে তারা একটা অদ্ভুত জাতিতে থাকে, এবং NRI বুকস আপনি যদি বলেন, তারা যে উপন্যাস লেখে, তারা যে গল্প লেখে, সেটা একটু ডিফারেন্ট থাকে, সেটা কিন্তু ভারতীয় না। সেরকম করে NRB যারা বাংলাদেশি বাইরে যারা থাকবে তাদের একটা ডিফারেন্ট কালচার তৈরি হবে, এবং তারা ডিফারেন্টলি ছবি বানাবে, তাদের ছবির ভাষা ডিফারেন্ট হবে, তাদের উপন্যাস ডিফারেন্ট হবে, কবিতা ডিফারেন্ট হবে, অ্যান্ড দ্যাট শুড বি। তারা হয়তো বা রবীন্দ্রনাথকে ফলো করবে না, তারা দে উইল ফলো ডিফারেন্ট থিং।
চমৎকার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ অমিতাভ রেজা চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার কাছ থেকে আমরা বাংলাদেশের এবং নতুন আইডিয়াগুলো আমরা জানতে পারলাম, কিভাবে হচ্ছে, যা হচ্ছে ভবিষ্যৎ, এবং আপনার এই NRB যাদেরকে বলেন তাদের সম্বন্ধে যেই দৃষ্টিভঙ্গিটা সেটা জানতে পারলাম, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আবারও ব্রিসবেনে আসা আমন্ত্রণ রইল,
আপনাদের সবাইকে শুভেচ্ছা, বাংলাদেশে আসা আমন্ত্রণ রইল।
শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং আমাদের এই ব্রিসবেন বাংলা রেডিও শুনতে থাকুন, সাথে থাকুন, ধন্যবাদ।
And that concludes the weekly program in Bangla language from 4ABFM 98.1.